16 ফেব্রুয়ারি 2018, তারজুমানে কাবির আর বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাত হুমের জুমার পরের মজলিসে প্রত্যেক মুরিদ এবং সালেকের জন্য জীবনে বারবার শুনতে থাকার মতো এক আজিম শান বয়ান। জুমার পরের মজলিস বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরতওয়ালা দামত বরকাতুহুমের বয়ান ও কবিতা আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে, বিস্তারিত শুনুন বয়ানের শেষে।
আসা যাওয়ার রক্ষা করা চাই, অনেকে আসে না, কিছু ইঞ্জিনিয়ার আছে কয়েকজন, এরা সুন্দর সুন্দর ইঞ্জিনিয়ার, চেহারা দারুণ সুন্দর, কিন্তু অনেক দিন পরে আইসে হাজিরা দেয়, আর যেদিন আসে সুন্দর তো ওর মধ্যে হাসি আরম্ভ করে তো আরো সুন্দর লাগে, মানে ঘায়েল করে ফেলে কিছুক্ষণের মধ্যে, যে বলে যে ভুল হয়ে গেছে এখন থেকে আসব। উচ্চশিক্ষিত লোক ভালো করে বলতেও পারে, আমি খুব খুশি হয়ে যাই যে ভাই এত সুন্দরভাবে বলে, মনে করি যে এখন থেকে বোধহয় ঠিক মতো আসবে, আবার দেখি আসে না। যারা এরকম শেখের মজলিস থেকে গায়ে হাজির থাকার অভ্যাস বানায়, এটা খুদ আলামতকে দাল মে কালা হয়, এটা খুদ প্রমাণ যে তার ভিতরে কোনো সমস্যা আছে। হ্যাঁ, আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই একবার যাত্রাবাড়ি মাদ্রাসাতে বসা তো আমাকে জিজ্ঞাসা করলেন যে ঢালকানগর বাইতুল লুম অনেক আগের আগের কথা, এখানের অমুক উস্তাদ কেমন আছে? ওহ, আমি বললাম ইন্না লিল্লাহ, উনি তো ওনাকে তো ওখান থেকে এই মাদ্রাসাওয়ালারা বিদায় করে দিছে, ঢাকা হুজুর রহমুল্লাহ ছিলেন তিনি বিদায় করে দিছেন। তো হুজুর তখন সাথে সাথে বললেন, হ্যাঁ সে আমার কাছে বায়াত, অনেক দিন হয়ে গেছে সে আমার কাছে আসে না, যোগাযোগ করে না। তো আমি তখন ভাবলাম এর উপর কোন বিপদ জানিয়ে এসে যায়, আমার মন বলতেছিল অনিচ্ছাকৃতভাবে যে এর উপর কোন অবাল এসে যায়, কোন বিপদ জানিয়ে এসে যায়, তো সেটাই হলো। শুনতেছেন ভাইয়েরা? হ্যাঁ, শেখের অন্তরে আঘাত দেওয়া, ব্যথা দেওয়া, পরেশান করা, এটা কারোই জীবনের জন্য মঙ্গলের বিষয় হয় না। উস্তাদকে কষ্ট দেওয়া কারোই জীবনের জন্য মঙ্গলের বিষয় হয় না। এসব ব্যাপারে সাবধানতা জরুরি। কোনো কোনো মুরিদ এমনকি খলিফা সাহেব এমন হয় যে শায়েখ রাগ করলেন, শাসন করলেন, তো আস্তে গাঠি বান্ধা গায়েব হয়ে গেল। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে শায়েখের শাসনের কারণে এরকম অসন্তুষ্ট হওয়া এবং দূরে সরে যাওয়া, এটা আলামত, এটা দলিল যে এই লোক মুখলেস না। যদি সে মুখলেস হইত, আল্লাহর জন্যই এই সম্পর্ক হইত তার, তাহলে সে কুশ্চিনকাল শায়েখের শাসনের কারণে অপমান বোধ করত না, সেটাকে নিজের ইজ্জত মনে করত। হ্যাঁ, খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হাম খাক নেসিনুক ও মুসনাদ পে না বিঠাও, আমরা মাটিতে বসলে আমাদের মর্যাদা বাড়ে, বন্ধুরা আমাদেরকে চেয়ারে বসতে বলো না, এখানে শায়েখের সামনে কিসের কুরসি, কথা বুঝেন না? হাম খাক নেসিনু কো মুসনাদ পে না বিঠাও, ইয়ে ইশক কি তাওহীন হ্যায় এজাজ নহীঁ হ্যায়। যারা আল্লাহর আশেক হইতে আসে, সে আল্লাহর আশেকদের জন্য এটা সম্মান না, এটা অপমান। আহ, কি কথা! হাম খাক নেসিনু কো মুসনাদ পে না বিঠাও, ইয়ে ইশক কি তাওহীন হ্যায় এজাজ নহীঁ হ্যায়। মাওলানা আবু তাহের এটাকে নোট করো, ইয়াদ করো, শুন কেসা মজা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় না? হ্যাঁ, যাদের কিসমত ভালো তারা নিজের শায়েখের সঙ্গে যে কোনো হালতে জুড়ে থাকে। মীর সাহেব রহমতুল্লাহ আলাই আমার শায়েখ রহমতুল্লাহ আলাইয়ের, আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইয়ের খাস খাদেম ছিলেন। এক তো সাইয়েদ মানে আওলাদ রসুল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, আবার দুনিয়ার লাইনে এত এইরকম যে তার দাদা ছিলেন ভারতের একটা প্রদেশের মন্ত্রী, এক প্রদেশের মন্ত্রী ছিলেন, তো দুনিয়ার লাইনে এরকম সম্মানিত। ব্যক্তিগতভাবে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন, আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে বিকম করছেন, আবার যখন ভারত থেকে পাকিস্তান চলে গেলেন ভারতে পাকিস্তানের রাষ্ট্রীয় স্টিল মিলের কেশিয়ার ছিলেন, কোষাধ্যক্ষ ছিলেন, কত বড় বড় পোস্ট ছিল, কথা বুঝেন নাই? কিন্তু আমার শায়খ রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছেন, সারা দুনিয়ায় সফর করছেন, উনি পোশাক পরে দাঁড়াইলে মনে হইতো যেন কোনো বাদশাহ, এত সুন্দর লাগতো, এত মানাইত। তো একবার এখানে হাজি কামাল সাহেবের বাসায় ওই মিস সাহেব এরকম সুন্দর পোশাক টোশাক পরে, এই তাজা গোসল করে এসে পোশাক পরে যখন হজরতের সামনে মজলিসের মধ্যে বসছেন, এমন সুন্দর লাগতেছিল, উহো। আর আমি আর উনি একদম পাশাপাশি বসা, আমাকে খুব বেশি মহব্বত করতেন, তা আমরা দুজন একসাথেই বসতাম হজরতের মজলিসে, মিস সাহেব আমি এক জায়গায় বসতাম পাশাপাশি, আর উনি চাইতেন যে আমি একদম কাছে থাকি, হজরতের কাছে থাকি, আমি আসতে একটু দেরি হলে আমার জন্য ওখানে জায়গা বানায় রাখতেন উনি। হ্যাঁ, করাচিতে একবার এরকম হয়েছে, করাচি তো ওখানে গেলে হজরতের একদম সামনের সিটটা আমার জন্য খালি রাখা হইতো, তো এক পাঠান মাওলানা আসছিল, আইসা পরে লোকেরা বলছে যে এদিক যায় না, কিন্তু আমি যে সিটে বসি ওইখানে কি আসে বসে বসে বসছে, আমি তো হজরতের কামরায় ছিলাম, হজরত যখন মজলিসে আসছেন তো আমি যেখানে বসি ওই জায়গা তো নাই, তো আমি বসবো কই, এখন সবাই ওই লোকটার চোখ দিয়া শাসায়, চোখ দিয়া সবাই শাসাইতেছে, আর হজরতের খাস খাদেম যে হাফেজ জিয়াউর রহমান আমেরিকাওয়ালা, মোতাহের মাহমুদ ইঞ্জিনিয়ার, মোতাহের মাহমুদ লাহোরি, তারা দুইজন মানে খুব বিরক্ত হইতেছেন, তার দিকে তাকাইতেছেন আর কি জানি বলতে চান কিন্তু বলেন না। পরে ওই লোক সকলের পরিস্থিতি দেখে পরেশান হয়ে গেছে যে কি হলো, কোন বিপদে পড়লাম, সামনে বসেই বা কোন বিপদে পড়লাম, যাই হোক। পরে হজরতের খাস খাদেম দুইজন দুই পাশ থেকে তারা ইশারা করছে সরে জায়গা দাও, পরে একটু নড়াচড়া করে জায়গা দিছে, যাই হোক তো বসলাম। পরের দিন ওই লোক ঠিক আসছে আবার, ওই পাঠান আইসা একদম আগে বসছে, কিন্তু ওই যে সিটে আমি বসি তার থেকে অনেক পিছনে, আর আমি হজরতের কামরা থেকে বাইরে আসলে আমার দিকে তাকায় বলে আই আই আপিলের জায়গা খালি, আই আই আপিলের জায়গা খালি, আসেন আসেন আপনার জন্য জায়গা খালি আছে। কি বলবো, হজরত আল্লাহ রহমতের বরকতে আল্লাহ পাক এরকম ইজ্জত দান করছেন। তো যাই হোক, তো পরে এখানে হাজি কামাল সাহেবের বাসায় মির সাহেব যখন এইভাবে হজরতের সামনে আসলেন বসলেন, আমি উনি পাশাপাশি বসা, হঠাৎ মির সাহেব কি জানি একটা কথা বলছিলেন, হজরতের কথার পৃষ্ঠে আর একটা কথা বলছেন, হজরত নারাজ হয়ে গেছেন, তুমি আমার কথার উপরে এই কথা কেন বললা, দাঁড়াও। আহা, এত বড় লম্বা মানুষ, হেবি স্বাস্থ্য, তখন কি সুন্দর চেহারা আর কত সুন্দর দাড়ি, পুরো সুন্নত মোতাবেক দাড়ি, দেখলে একদম মনে হয় কোনো উজির বা বাদশাহ। হজরত বললেন, দাঁড়াও, কানে ধরে 20 বার উঠো বস। উনি একদম কাল বিলম্ব না করে দাঁড়ায় গেলেন এবং এই দাঁড়ায় 20 বার কানে ধরে উঠলেন বসলেন। আর এই মাঝমাতে কত মাওলানা সালাহউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজি কামাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের হাজি আশরাফ সাহেব এবং তমাম বিশিষ্ট ব্যক্তিবর্গ, এটা কোনো মাহফিল ছিল না, হজরতের খাস মজলিস কামরার মধ্যে, মানে পুরোটা রুম বিশিষ্ট লোক একদম ভরপুর, এর মধ্যে অবস্থা সবগুলো মানুষ মাথা নিচু করে বসেছিল, যারা ওখানে ছিলেন সব মাথা নিচু করে বসে আছেন, আর কেউ কাঁদতেছেন বসে বসে ফুফায়া ফুফায়া, আর কারো কেউ চোখ মুছতেছিলেন, কিন্তু কিছুই করার নেই, হ্যাঁ না, শায়খের নির্দেশ। আর আমি উনি যখন কান ধরে উঠেন বসেন, আমিও তখন ওনার পা ধরে বসে আছি, মানে ওনার পায়ের উপরে এরকম নিচে হাত দিয়ে এভাবে ধরে রাখছে, মানে এত কষ্ট হইতেছিল যে কিছু বলার তো নাই, কিন্তু শায়খের হুকুম উনি পালন করছেন, কিন্তু আল্লাহ পাক সারা বিশ্বে ওনাকে এত ইজ্জত দিচ্ছেন, কেউ কি ওনাকে ছোট নজরে দেখে, কেউ ওনাকে তুচ্ছ নজরে দেখে? হ্যাঁ, সেই যখন উনি এরকম কান ধরে উঠছেন বসছেন, সেখানে মুহূর্তে ওনার ইজ্জত কত বেড়ে গেছে, মজলিস যখন শেষ হলো, মজলিস ভাঙলো, পরে উনি হজরতের কাছে মাপ চাইলেন, কানও ধরলেন, মাপও চাইলেন, হজরতওয়ালা মাফ করে দিলেন, ফের খুশি হয়ে গেলেন। তারপরে মজলিস যখন ভাঙত, এরকম ওনার কোনো বিপদ হলে মাঝে মাঝে এরকম ঢাঁট ডবর ধমক অজুত খুব দিতেন তাকে, ভীষণ রাগ করতেন। পরে মসজিদ ভেঙে যখন কামরা যাওয়া হইতো, সব মানুষ গিয়ে ওনারে ঘিরে বসে যেত, মির সাহেব আজকে তো আপনার বড় ইজ্জত হয়েছে, সবাই মির সাহেবকে নিয়ে ব্যস্ত, আমাদেরকে হজরতের কিছু কথা শোনান। উনি খুশিতে বাগবাগ হয়ে যেতেন যে শায়েখ আজকে আমাকে এত মহব্বত করছেন, প্যার করছেন। ফের হজরতওয়ালার জিন্দগির হালাত শুনেতে থাকতেন, মানে নেশায় বিবর হয়ে। আদব এইরকম এক দুইটা ঘটনা না, বহু। করাচিতে একবার এরকম হলো যে এক বার্মি এক আলেম হজরতের খানকাতে আসছেন, তো আমারও বন্ধু মানুষ ওই মাওলানা সাহেব, এখন আর নাম বলবো না, উনি আসেন এখন করাচিতে, ভালো আলেম। তো মির সাহেব রহমতুল্লাহ আলীর কামরায় গেছেন, কি জানি একটা ঝামেলা হয়েছে, মির সাহেব তারে কিছু শক্ত কথা বলছেন, কি কথা বুঝেন নাই, কি একটা বলছেন মির সাহেব, ওই মাওলানা এমন ব্যথা পাইছেন যে কাঁদতে কাঁদতে হজরতের কামরায় গিয়ে হাজির, মানে চোখ মুছতেছে আর ওই হজরতের কামরায় গিয়ে হাজির। হজরত বললেন কি হয়েছে তোমার, কি কথা বুঝেন নাই, তার নাম হলো ইউসুফ, খালি ইউসুফ বললো তো আপনারা বাইর করতে পারবেন না। হজরত বললেন ইউসুফ তোমার কি হয়েছে, এই হজরত যে এই ভাষায় বললেন এটা এটা মজা লওয়ার জন্য এই নামটা বলতে হলো, ইউসুফ তোমার কি হয়েছে, কি ব্যাপার, পেরেশান হয়ে গেছেন। হজরত বললেন যে হজরত জি মির সাহেব আমাকে এইরকম কথা বলছেন, হ্যাঁ আমার খুব কষ্ট হয়েছে, খুব নারাজ হলেন, হ্যাঁ মির সাহেবকে ডাকো। খানকাতে তো মির সাহেবের পরে হজরতওয়ালার এক ইজ্জত ছিল, মস্ত বড় ইজ্জত ছিল। হজরত মির সাহেবকে ডাকাইলেন, মির সাহেবকে ডাকাইলে অন্যেরাও দৌড় দিত যে কি জানি কি ব্যাপার, লোকজনও এসে যায়। হজরত বললেন তুমি এই আলেমকে কষ্ট দিছ, হ্যাঁ কি কাজ করছো তুমি, এটা অন্যায় করছো কি না তুমি। হজরত জি আমার বড় অন্যায় হয়ে গেছে, যাও ওর পায়ে ধরে মাপ চাও। এখন তো ওই মাওলানার বয়স কম, মির সাহেবের থেকে অনেক ছোট না, সে তো পেরেছেন, হায় রে ইন্নালিল্লাহ, মির সাহেব এত বড় মানুষ সারা বিশ্বে সম্মানিত, আর সাইয়েদ আউলাদ রসুল তিনি আমার পায়ে ধরবেন, আমি আমি শেষ। এখন ও ফালাফালি করতেছে, না না পায়ে ধরতে হবে না, আমার পায়ে ধরেন না, ও মানে উল্টা হাত জোর করে মাপ চাইতেছে। মির সাহেব তো ওনার পায়ে ধরে বসে গেছেন, একদম দোনো হাতে পায়ে জড়ায় ধরে যে মাওলানা আমাকে মাফ করে দেন, মাওলানা হাত ছাড়ানোর চেষ্টা করতেছেন। হজরত বললেন যে এই একে মৌকা দো, সে অন্যায় করছে, সে মাপ চায়া এটার ক্ষতিপূরণ করুক, তার আখেরাত পুরস্কার হোক, আখেরাতের রাস্তা সাফ হোক। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি মামলা, এই যে আজকে এই কথাগুলো আমি শুনাইলাম আপনাদের অন্তরে, এর কারণে মির সাহেবের প্রতি অসম্মান বোধ হয় না, আপনাদের অন্তরে শ্রদ্ধা ভক্তি বাড়ছে, আর বাড়েনি, এইরকমই হইতো। ওখানে মির সাহেব ওই মাপ চাইছেন, কামরার থেকে বাইরে আসার পর ওই মাওলানা ওখান থেকে দূরে এসে মির সাহেবের পায়ে ধরে বসে আছে যে আমারও মাফ করে দেন, আমি শেষ, আমি শেষ। উল্টা ওই মাওলানা পেরেশান হয়ে গেছে, হ্যাঁ এটা আমি বললাম কেন, উনি বুঝতে পারেন নাই যে এত কঠিন মুসিবতে পড়তে হবে মির সাহেবের। হয়তো ডাক ডাক দিয়ে বলবেন যে তুমি কি বলছো, এরকম কেন বললা, হ্যাঁ এরকম করা উচিত হয়নি, রাগটা করবেন, রাগটা কি একদমই এই ঘটনা ঘটছে, মাওলানা গিয়ে উল্টা মির সাহেবের কাছে খোসামত তোসামত, এখন ওখানে বসে আছে যে হাত ধরে পায়ে ধরে মির সাহেব মাফ করে দেন, মির সাহেব আমার বিরাট অন্যায় হয়ে গেছে, আপনি নারাজ থাকলে আমার দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ, আমি শেষ। আর মির সাহেব তাকে আদর করতেছেন যে আরে না না না, এই তো বাস আমার গলতি হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, হজরতওয়ালা এটা শাসন করছেন, এটা আমার জন্য বড় মঙ্গলজনক, আমার জন্য সৌভাগ্যের বিষয়, আপনার কোনো এতে দোষ নাই, আমারই ভুল আমারই ত্রুটি, অন্তর থেকে স্বীকার করতেছেন, এতে ইজ্জত আরও বাড়ল। তো শেখের কাছে মানুষ যদি ছোট হয় তো তার মর্যাদা কমে না, তার মর্যাদা বাড়তে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার শেখ রহমতুল্লাহ আলী শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলীর সোহবতে ছিলেন এই ইন্ডিয়াতে আজমগড়ে, তো ওখানে হজরতওয়ালা হজরতের বয়স তো তখন কম, 18-19-20 বছর বয়স, 17 বছর বয়সে গেছিলেন সেখানে। হজরতওয়ালা রহমতুল্লাহ আলাই এই হজরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই হজরতওয়ালাকে নিয়েই এই খাদেমকে নিয়েই তিনি খানা খাইতেন, নাস্তা করতেন, ফল টল আসলে সব দিতেন, এই খাও মালটা খাও, হ্যাঁ কমলা খাও, সব হজরত ফুলপুরি সব কিছু তো আমার শেখ রহমতুল্লাহ হাতে ছিল খাদেম হিসাবে। মানুষ এতটা হিংসা করছে ওখানকার লোকজন, কি বলবো এখন ওইসব বলতে, মানে কারা হিংসা করছে সেগুলো বলতে ভয় লাগে যে আল্লাহ না নারাজ হয়ে যান। হ্যাঁ তো বলতে পারি না, যাই হোক বহু লোক কাছের লোকেরা অনেকে ভীষণ হিংসা করছে এবং এমন বদনাম করতো যে বলার নেই। হজরত কি খুব বদনাম করত, লোকদেরকে পরিচয় করাই দিত যে হজরত ফুলপুরির কাছে হজরত দাঁড়ায় থাকতেন, তো ওইসব লোকেরা আরেকজন কি ইশারা করে বলতো, চিনো একে মালটা চুজ মালটা খোর মালটা, এখানে মালটার পাগল, মালটার জন্য মালটা চষার জন্য এখানে ঘুরে গাড়ে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, যিনি গেছেন আল্লাহর জন্য তার নামে এমন বদনামি, কথা বুঝেন নাই, এইরকম বদনাম করত। আবার শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলীকে একটু দাবায় দিলে হজরত ঘুমিয়ে যেতেন। হজরত ফুলপুরি যখন ঘুমিয়ে যেতেন শীতের দিন, হজরতওয়ালা এবার একটু আরাম করতে যাইতেন, গিয়া দেখতেন যে তোষকও নাই কম্বলও নাই, সব নিয়ে গেছে, ওরা সব নিয়ে যেত ওই দুষ্টরা, নিয়ে এগুলি লুকিয়ে ফেলত। এখন হজরত কি করবেন এই ইন্ডিয়ার প্রচন্ড শীতের মধ্যে, কোন কম্বল তোষক সারা ফুলের উপর পড়ে থাকতেন, শীতে কাঁপতে থাকতেন, কিন্তু একদিনের জন্য শাহ আব্দুল গনি ফুলপুরিকে তিনি জানান নাই যে আমি যদি এটা জানাই পরে এত কাছের লোক তারা এই প্রপাগান্ডা খাড়া করে পরে এখান থেকে আমাকে একদম বাইর করে দিবে, এমন এক পরিস্থিতি তৈরি করবে যাতে আমি এখানে থাকতে না পারি, আমি তো আমার শায়েখকে ছাড়তে পারবো না, এজন্য এটা জানানো যাবে না, আমার যত কষ্ট হয় আমি কষ্ট করব। একদিন গিয়ে দেখতেছেন যে কম্বলের পানি দিয়ে ভিজিয়ে রাখছে, শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু তারপর হজরতওয়ালা কাউকে বলেন নাই এই, কিন্তু শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, আচ্ছা ফের হজরত ফুলপুরির নিকট বানায় বানায় হজরতের নামে মিথ্যা বিচার দিত যে এই করছে সেই করছে, আর সাক্ষী বানায় নিয়ে আসতো ওই স্থানীয় লোক, তারা তো এরকম পাঁচ সাতজন সাক্ষী বানায় নিয়ে আসতো, ইনি সাক্ষী ইনি সাক্ষী, জিজ্ঞেস করেন হজরত যে এরা সব সাক্ষী এই কাজ করছে, একদম দলবদ্ধভাবে ওরা মিথ্যা বানায় নিয়ে আসতো। হজরতওয়ালাকে জিজ্ঞেস করা হইতো কি তুমি এরকম করছো, তুমি এসব কাজ করছো, হজরত দেখতেন যে ওই লোকগুলো হজরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহর এত কাছের মানুষ যে যদি তাদের ব্যাপারে হজরত মুখ খুলতে যান তো মানে হজরত ফুলপুরির বড় পেরেশানির বিষয় হবে, কথা বুঝেন নাই, তো তাদেরকে তাদের ব্যাপারে হজরত কোনো কিছুই বলতেন না, মা নীরব চুপ করে থাকতেন, এমনটা যেন সবগুলো অপরাধ হজরতেরই, হজরত ফুলপুরি কঠিন শাস্তি দিতেন, বড় শাস্তি দিতেন সবার সামনে, হজরত বলেন যে আমি সব এরকম বরদাস্ত করতাম কিন্তু অভিযোগকারীদের বিরুদ্ধে আমি এক শব্দও বলতাম না, কিন্তু এইভাবে আল্লাহর জন্য তিনি এই জিল্লত বরদাস্ত করছেন। হ্যাঁ না, কিন্তু কি হলো সেই মানুষরা যারা কাছের ছিল এবং কষ্ট দিল তাদের নাম ও নিশান নাই, আর হজরতওয়ালার নাম সম্মান মর্যাদা সারা বিশ্ব সারা পৃথিবীতে। হ্যাঁ এসকে কি জিল্লত বি ইজ্জত হো গেই, লি ফকিরি বাদশাহাত হো গেই, আল্লাহর মহব্বতের পথে নিজেকে যিনি জলিল করছেন আল্লাহ পাক তাকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছেন, এসকে কি জিল্লত বি ইজ্জত হো গেই, লি ফকিরি বাদশাহাত হো গেই, ফকিরের বেশে থাকছেন কিন্তু রাজা বাদশাহের চেয়ে বড় মর্যাদা আল্লাহ পাক দান করে দিয়েছেন, শুনতেছো ভাইরা, কিন্তু আফসোসের বিষয় আমাদের এই দেশে এমন এক অবস্থা যে পীর মুরিদের লাইনে মানে মুরিদকে উল্টা খোসামত তোষামত করতে হয়, স্যার আপনি এখানে বসেন, স্যার ক্যাবলা আপনি এখানে আসেন, হ্যাঁ আর কোনো ক্যাবলাকে যদি কোনো খলিফা কোনো মুরিদকে একটু গুরুত্ব দিল শেখ, সে মনে করে আমি বিশাল মহাপীর এখন আমারই এখন পূজা করা উচিত, তো এইভাবে তো নিজের জিন্দগিকে মানুষ বরবাদ করে, গলাবাজের নাম বলি আল্লাহ না, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক এটা প্রমাণ হয় নিজের বুজুর্গান দিনের সঙ্গে সুন্দর সম্পর্কের দ্বারা, নিজের ওস্তাদ নিজের শায়েখের সঙ্গে আদব রক্ষার দ্বারা প্রমাণিত হয় সে আল্লাহকে ভয় করে, যে নিজের শায়েখের সঙ্গে বেয়াদবি করতে পরোয়া করে না, নিজের ওস্তাদের সঙ্গে বেয়াদবি করতে পরোয়া করে না, নিজের শায়েখকে আঘাত দিতে পরোয়া করে না, তো এটাই প্রমাণ যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কোনো ক্রমেই ভালো না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিম উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহির নিকট ছিলেন খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি। ইংরেজ আমলে যখন মুসলমান কেরানির চাকরি পাওয়া মুশকিল, তখন তিনি ডিপটি কালেক্টর খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি। এত উচ্চ সম্মানের মানুষ, আর লখনৌর অনেক উঁচু ফ্যামিলির মানুষ তিনি। কিন্তু হযরত হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির সোহবতে ছিলেন মুরিদ এবং খাদেম হিসাবে। হযরত থানবী নারাজ হয়েছেন খাজা সাহেবের উপরে, মাঝে মাঝে প্রায় প্রায় নারাজ হয়ে যেতেন। ওই খাজা সাহেব বেশি কাছের লোক, ঘনিষ্ঠ মানুষ, একটু কথাবার্তা বলতেন আর ধরা পড়ে যেতেন। ধরা পড়লে ধরাও তুমি, বের হও তুমি, একটা না একটা ঘটতো। এত বড় মানুষ, সবার নজরে যিনি অত্যন্ত সম্মানিত, তারও যদি বলো এ দাঁড়াও, তো এ তো যান এমনিই যায়, এ বের হও আমার কামরা থেকে, তো তো অবস্থা কি দাঁড়ায়। কিন্তু এরকম ঘটনা বলি ঘটতে থাকতো। একদিন এরকম কি একটা হয়েছে, হযরত থানবী নারাজ হয়ে গেছেন, বলছেন এই নিয়াজ কোথায়। নিয়াজ ছিল যে হযরত থানবীর এক কর্মচারী, সবাই তাকে ভয় পেত, নিয়াজ ভাইকে সকলে ভয় পেত, কারণ যারে বাইর করা লাগবে নিয়াজকে দিয়ে বাইর করতেন। এই নিয়াজ জলদি করো, এর বিছনাপত্র বান্ধো, একে একদম ঘেটের বাইরে নিয়ে যাও। নিয়াজ এমন পাঠান তবিয়তের মানুষ, অর্ডার পাওয়ার পর আর দেরি নেই, সঙ্গে সঙ্গে গিয়া মারোনা আইয়ে, মারোনা আইয়ে, বিছনাপত্র সব বাইন্দা তাড়াতাড়ি চলিয়া ফেলে সা, একদম হাত ধরে টেনে নিয়াজ, এমন শক্তিশালী যে কেউ না গিয়ে উপায় নেই, টাইনে একদম ঘেটের বাড়ি দিয়ে দিয়ে আসে যে হজরত কা হুকুম হয় ভাই, মেরা কে কুসুর, হজরত ওয়ালা হজরত কা হুকুম হয়, হজরতের হুকুম ভাই, ঠিক আছে। এই তো হজরত থানবী নিয়াজ সাহেবকে ডাকলেন, এই নিয়াজ জলদি আসো, এই খাজা সাহেবকে বের করো, খানকা থেকে বের করে দাও। নিয়াজ ওনাকে নিয়ে গেলেন, বিছনাপত্র সহ একদম খানকার বাইরে নিয়ে গেছে, ঘেটের বাইরে পাঠিয়ে দিয়েছেন। বরক নিয়াজ তো এসে গেছেন, আর ওদিকে খাজা সাহেব ওখানে যাদেরকে বাইর করে দেয় তারা চলে যায়, গিয়া বাইরে কোনো জায়গায় গিয়া, বাড়িতে গিয়া বা কোনো জায়গায় গিয়া সেখান থেকে চিঠিপত্র লেখে, লোক পাঠায়, মাপ চায়, সুপারিশ করায়, এইভাবে নানান খোশামোদ করতে করতে রাস্তা ক্লিয়ার হয়, সহজে হয় না। কিন্তু খাজা সাহেব করলেন কি, গেটের থেকে বেরতে হলেন বিছনাপত্র সহ, রাস্তার পাশে এক জায়গায় বিছনা বিছাইছেন, ওই গেটের পাশে ওখানে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন আর যান নেই। ওখান থেকে উনি তো বড় উঁচু মাপের কবি ছিলেন, উনি ওখান থেকে কবিতা একটা লিখে পরে হযরত হাকিম উল মত থানবীর নিকট লোক মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। সেটা হলো উদার ও দর না খোলেঙ্গে, উদার ও দর না খোলেঙ্গে, ইদার মে দর না ছোড়ুঙ্গা, হুকুমত আপনি আপনি হে কহিঁ উনকি কহিঁ মেরি। উনি ওদিকে গেট খুলবেন না, এদিকে আমি ওনার গেট ছাড়ব না, ওনার হুকুমত ভিতরে, আমার হুকুমত এখানে রাস্তাতে। কি শব্দ ব্যবহার করছেন, ওনার হুকুমত, ওনার হুকুমত ওনার, আমার হুকুমত আমার। আমার শায়েক ব্যাখ্যা করে বলেন, ওনার হুকুমত ভাগায় দেওয়ার, তাড়ায় দেওয়ার, কান ধরে, আমার হুকুমত দুয়ারে পড়ে থাকার। হযরত থানবী এইটা পায়ে এত বিগলিত হয়েছেন যে এই পাগলকে কেমনে ভাগাবো, যাও জলদি নিয়ে আসো এর ভিতরে। আর শেখ যাকে শাসন করলেন আল্লাহ পাক তাকে কি ইজ্জত দিলেন, এতটা ইজ্জত ছিল খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহির, আশ্চর্য। তিনি আলেম না, অথচ বড় বড় ওলামায়ে কেরাম শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাই, মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলাই, মাওলানা মুসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাই, মুহিউদ্দিন মাওলানা আব্দুল্লাহ সাহ রহমতুল্লাহ আলাই, এই বড় বড় ওলামায়ে দিন মজলিসে বসা, আর সেই মজলিসে খাজা সাহেব বসা, সবাই চুপ থাকতেন খাজা সাহেবের সম্মানার্থে, একজনও কথা বলতেন না, সিরেফ খাজা সাহেব কথা বলতেন, তাকে সকলেই সম্মান করতেন, বড় জানতেন, এবং বলতেন যে জবানে হাকিমুল উম্মত, হাকিমুল উম্মতের জবান মুখপাত্র, তিনি হাকিমুল উম্মতের মুখপাত্র, তার জবান থেকে যা বের হয় সব হাকিমুল উম্মতের ফয়েজ বরকত, ফয়েজ বরকাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই ইজ্জত কি গায়ের জোরে হয়েছে না আল্লাহ পাক দান করছেন? শেখের সামনে নিজেকে মিটানোর বরকতে আল্লাহ এত বড় ইজ্জত দান করছেন। এবং খাজা সাহেব কিয়ামত পর্যন্ত খাজা সাহেবকে পৃথিবী থেকে কেউ মুছতে পারবে না, সারা পৃথিবীর অসংখ্য মিম্বরে মেহরাবে খাজা সাহেবের আলোচনা চলতেই থাকে, সারা দুনিয়া বিপি। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ পাক কি ইজ্জত দান করছেন। এই খাজা সাহেব হাকিম উম্মতের মজলিসে গিয়া বলছিলেন যে নেহি কুছ আওর খাহিশ আপকে দর পে মাই লায়া হুঁ, হে হাকিম উম্মত অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, অন্য কোনো খাহিশ নিয়ে এখানে আসিনি, নেহি কুছ আওর খাহিশ আপকে দর পে মাই লায়া হুঁ, মিটা দিজে কে মাই মিটনে হি কো আয়া হুঁ, আমাকে মিটাইয়া দেন, আমি নিজেকে মিটানোর জন্যই এখানে আসছি, মানুষ হওয়ার জন্য এখানে আসছি। কিছু লোক এরকমও হয় গুরগুর করতে থাকে যে খেলাফতের চোতাটা কখন পাওয়া যায়, খেলাফতের কাগজ খান কখন হাতে আসে, নানানভাবে চিঠি লিখতে থাকে, মেসেজ দিতে থাকে, আমার এখানে মজলিস করা দরকার, লোকদেরকে দিনের দিকে ডাকা দরকার, বেদাতিরা ঝামেলা করতেছে, হজরতওয়ালার দোয়া হলে মেহরবানি হলে ইনশাআল্লাহ এখানে মজলিস চালু হয়ে যাবে, তাই না? এটা যদি একদম খালেস নেক নিয়তে হয় তো মাশাআল্লাহ ভালো কথা, আর যদি এই নিয়তে হয় যে যাতে সাহেব খেলাফত দিয়ে দেন আমার মজলিস স্টার্ট হয়ে যায়, পুরাটা অহংকার এবং পুরাটা নিজের বরবাদই, আখেরাতকে বরবাদ করা দিনের সুরতে এবং দিনের নামে, এই রাস্তা তো বড় নাজুক। আল্লাহর সঙ্গে অত্যন্ত পবিত্র সম্পর্ক রাখা চাই, স্বচ্ছ এবং পবিত্র সম্পর্ক রাখা চাই, কোনো ক্রমেই ভিতরে কুটিলতা জটিলতা অস্বচ্ছতা না থাকে। শুনতেছেন ভাইরা, কেসা মুআমালা, এ সকল আকাবের দিনের কথাবার্তা। মুহসিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি সাহারানপুর মাদ্রাসায় পড়তাম, সেগুলো মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ছিলেন, বলেন যে আমি হাকিমুল উম্মতের মজলিসে যাইতাম ছাত্র জমানা থেকে, বলেন যে আমার দাড়ি মুছ ছিল না কিন্তু অনেক সুন্দর ছিলাম, সাহারদি বুড়াকালে কত সুন্দর ছিলেন, সব সুন্দররা হজরতের দিকে চায় থাকতো, তো তিনি কত সুন্দর, যত সুন্দর ওই মজলিসে বসতো সব সুন্দর হজরতের সুন্দর চেহারার দিকে পাগল হয়ে তাকায় থাকতো, যে এই মানুষটা কত সুন্দর ছিলেন সাহারদি রহমুল্লাহ বৃদ্ধকালে, তো তারুণ্যের সময় উনি কি সুন্দর ছিলেন বলেন। বলেন যে হজরত সাহারদি নিজে বলেন যে হজরত হাকিমুল উম্মত আমাকে বললেন, আবরারুল হক তুমি আমার মজলিসে আসবা কিন্তু এমন জায়গায় বসবা আমি যেন কোনো ক্রমে তোমাকে দেখতে না পাই, ভুলও যেন আমার নজর তোমার উপর না পড়তে পারে, এটা তোমার দায়িত্ব, এরকম ভাবে পালায় থাকবা তাহলে আমার মজলিসে আসতে পারবা। হজরত হাবিব বলেন যে কোনো জায়গাতে লুকিয়ে ছুপে একদম থাকতাম যাতে কোনো ক্রমে হজরত দেখতে না পান, আল্লাহর জন্য যাইতেন, আল্লাহর জন্য কষ্ট করতেন, কোনো অপমান এতে বোধ করতেন না, অসম্মান বোধ করতেন না, আল্লাহর জন্য নিজেকে মিটাইছেন, সারা পৃথিবীতে আল্লাহ পাক তাকে কিভাবে চমকাইছেন। শুনতেছেন আমার বন্ধুরা, যারাই আল্লাহ ওয়ালাদের সামনে নিজেকে মিটায় আল্লাহ পাক তাদেরকে ইজ্জত দেন, তাদেরকে বাড়ান, তাদেরকে উর্ধ্বে তোলেন এবং তাদের নাম কেউ মুছতে পারে না, আর যে নিজের নাম নিজে চমকানোর চেষ্টা করে আল্লাহ পাক তাদেরকে বেনিশান বানায় দেন, পরে কেউ তাদের নাম নেওয়ার লোকও থাকে না। হ্যাঁ শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, যে যারা গুমরা লোক তাদেরও তো নাম নেওয়ার লোক থাকে, আছে না এরকম, তো গুমরাহির কথা তো না, আহলে হকের কোনো লোক তাকে মুক্তাদা মনে করবে না, তাকে অনুসরণে মনে করবে না, তার রেফারেন্স দিবে না, তাকে উম্মতের জন্য কোনো অনুসরণের ব্যক্তিত্ব মনে করবে না, এজন্য নিজেকে মিটানো চাই, এর দ্বারাই আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক পয়দা হয়, দুজাহানে তার সম্মানও হয় মর্যাদাও হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। কোন কথার থেকে কোন কথা আসলো তো অনেক দূর চলে গেল না মামলা, কিন্তু আলহামদুলিল্লাহ যে আকাবের দিনের কথা আলোচনা হয়েছে বড় আচ্ছা লাগতেছে, নূর মা অনুভব হইতেছে আলহামদুলিল্লাহ। কি কষ্ট করছেন আমার শায়খ রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ না, বহুত কষ্ট করছেন, হ্যাঁ। আচ্ছা ভাই, আজকে তো কাফি লম্বা হয়ে গেছে মামলা, তিনটা বাজে প্রায়, সব দোস্ত পাকা এরাদা করি যে ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ, তাই, হ্যাঁ, এবং নিজেকে মিটাবো আল্লাহর জন্য, নিজেকে মিটাবো, আবদিয়ত ফানাইয়ত সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় জিনিস যেটা মানুষকে সবচেয়ে বড় বানায় সেটা হলো আবদিয়ত, আবদিয়ত বড় জিনিস, আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। মাশাআল্লাহ, খুব এত ওলামা এত দোস্ত আবাব মুহিব্বিন জমা হয়ে গেছে, বিশাল বড় মজমা, এরা সকলে আল্লাহর জন্য আসে। এ ইউহি আপ আতে যাতে রহেঙ্গে মহব্বত কা ফল আপনা পাতে রহেঙ্গে। হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ এই বলতেন, আল্লাহর জন্য যে আসা যাওয়া এটার সুফল তুমি তোমার জীবনে নিশ্চয়ই পাবে। অনেক ভাইয়েরা চিঠি লেখেন, হয়তো চিঠির উত্তর পান না, অথবা বিলম্ব হয়, হ্যাঁ, অথবা লম্বা চিঠির সংক্ষিপ্ত উত্তর হয়। শুনেন, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুরিদ বা সালেক যখন চিঠি পাঠায় ওই জমানার এতেবারে, তিনি বলতেন যে যখন পোস্ট অফিসের বাক্সের চিঠিটা ফেলে তখন থেকেই তার এসলা শুরু হয়ে যায়। কারণ এসলা ও তাসকিয়া তরবিয়ত তো আসলে আল্লাহ পাকের হাতে, শায়েকের হাতের মুঠায় সেটা নাই। শায়েক এক ওসিলা, তাই না? দুনিয়াতে মাশায়েকের মাধ্যমে আল্লাহ পাক তরবিয়ত ও তাসকিয়ার নিজামকে জারি রাখছেন। কিন্তু আসলে তরবিয়ত তো আল্লাহ পাকের হাতে, তাসকিয়া ও তাতহির তো আল্লাহ পাকের হাতে। আল্লাহ কাউকে পাক বানান, আল্লাহ কাউকে পবিত্র জীবন দেন, আল্লাহ কাউকে তার আত্মাকে বেদিমুক্ত করেন, রোগ মুক্ত করেন, মূলত আল্লাহ পাকের হাতে। কুলুবুল ইবাদ বাইনা ইসবাইর রহমান, সব বন্দাদের অন্তর আল্লাহ পাকের হাতের মুঠায়, দুই আঙ্গুলের মধ্যে। তা আল্লাহ পাক যেসা চান মুকাল্লিবুল কুলুব এসাই করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য নিজের শায়েককে হালাত জানানো, চিঠি দেওয়া দরকার, ঠিক আছে। ইত্তলাউ ইত্তেবাউ ইতেকাদ ও ইনকিয়াদ, শায়েককে জানানো, শায়েক যেটা বলেন সেটার উপরে, সেই মশওয়ারার উপরে চলা, সেটা মানা এবং আন্তরিকভাবে মানা, নিজেকে মিটাই দিয়া মানা, ইনকিয়াদ, হ্যাঁ না? তো যখন এইভাবে শায়েকের কাছে মানুষ জানায় যে আমার এই মুসিবত, আল্লাহ পাক দেখেন যে আমার বান্দা নিজেকে মিটাইছে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য, তা আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ আসে। এর কঠিন কঠিন বিষয়কে আল্লাহ পাক সহজ বানায় দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য দোষ চিঠির উত্তর না পাইলে এটা না মনে করা যে ফের কি হবে আমার, আমি তো জানাইলাম তা আমার তো কোনো জবাবই পেলাম না, জবাব আসমান থেকে আসতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি যে এই হাজার হাজার বড় বড় বিশ্বসেরা আলেম উলামাদের এসলাই চিঠির জবাব লিখতেন, এটাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহি সবকিছু পড়াইয়া দিয়েছিলেন, শিখাইয়া দিয়েছিলেন। হযরত থানভী বলেন যে তরবিয়তু সালেক আছে না হযরত থানভীর কিতাব, এটা যখন হযরতের সামনে পড়া হইতো যে সওয়ালি হালাতে মুরিদের, এটার উত্তর হযরত থানভী লিখছেন, দোনোটা যখন পড়া হইতো হযরত মাথা হাত দিয়ে বসে থাকতেন এবং বলতেন যে আশ্চর্য, আমি এই আজকে যখন এই অবস্থা শুনলাম আমার মুরগিদের এই কঠিন অবস্থা, আমি ভাবলাম যে আল্লাহর এইটার উত্তর কি, তা আমি কি উত্তর দিছি, এটা যখন আমি শুনি তো আমি ভাবি এই উত্তর তো আমি জানি না, তাহলে লিখলাম কোথেকে? হযরত বলেন যে এটা দলিল যে আমি লিখি না, আল্লাহ পাক আমার দ্বারা এই কাজ নিছেন, আল্লাহ পাক এই কাজ নিছেন। কি কথা বুঝেন নাই? যখন মানুষ তাকওয়ার মুজাহাদা করে এবং আহলে হক এর সঙ্গে জুড়ে থাকে, আল্লাহ ওয়ালার শায়েকের সঙ্গে জুড়ে থাকে, তার মুনকাদ থাকে, ফরমাবরদার থাকে, তো আল্লাহ পাক তার জাহেরি বাতিনে তারাকে দিতেই থাকেন, দিনের সমজ বুঝ আল্লাহ পাক তাকে দিতেই থাকেন এবং তার কলবে এলহাম করতে থাকেন। যখন হালাতের তারাকি হয় আল্লাহ পাক তার অন্তরে ঢালতেও থাকেন, এদিক যাইস না, এটা করিস না, এটা ঠিক হবে না, হ্যাঁ না? ওয়াইউল হিম হু রুশদা, রুশদ হেদায়ত আল্লাহ পাক তার কলবে এলহাম করেন। চলো ভাই, হ্যাঁ, আমিন। বল ভাই, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
তরজমানে কাবির আরিফুল্লাহ শেখুল হাদিস শেখ উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর বয়ান ও কবিতা এখন আরো সহজ প্রক্রিয়ায় টেলিগ্রামে সরবরাহ করা হচ্ছে সারা বিশ্বে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হযরত ওয়ালা দামত বরকাতুহুমের বয়ানের চ্যানেলে অ্যাড হওয়ার জন্য লিংক t.me/khankabidi স্পেলিং KHANQAHBD আর কবিতা চ্যানেলে অ্যাড হওয়ার জন্য link t.me/khankabidi কবিতা, স্পেলিং KHANQAHBDKOBITA। টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে আপনি লিঙ্কে টাচ করার সাথে সাথে অ্যাড হয়ে যাবেন এবং নিচে লেখা থাকবে জয়েন, তাতেও টাচ করুন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে নিজেই উভয় চ্যানেলে অ্যাড হতে পারেন। টেলিগ্রামে জয়েন হওয়ার পর হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে থাকার আর কোনোই প্রয়োজন থাকে না। বিগত সকল বয়ান ও কবিতা ইনশাআল্লাহ ধীরে ধীরে টেলিগ্রামে দেওয়া হতে থাকবে।